শুভ সন্ধ্যা। আজ সোমবার, বাংলা 16ই ভাদ্র 1422 ও ইংরেজি 31শে আগস্ট 2015 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। ক্যানবেরা ও ক্যানবেরার বাইরে অবস্থানরত সকল বাংলাভাষী শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি ঢাকা থেকে আমি ওবায়দুল হক। নাসির আলী মামুন বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির পথিকৃৎ। কাজী নজরুল, বঙ্গবন্ধু, এসএম সুলতান থেকে শুরু করে মাদার তেরেসা, গুন্টার গ্রাস, অ্যালেন গিন্সবার্গ পর্যন্ত অসংখ্য বিখ্যাত মানুষ, তাঁর ভাষায় নক্ষত্র মানবদের পোর্ট্রেট তুলেছেন তিনি। কবি শামসুর রহমান তাঁকে দিয়েছিলেন ক্যামেরার কবি অভিধা। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি এই প্রথিতযশা আলোকচিত্রী নাসির আলী মামুনের সাথে ঘরোয়া আলাপচারিতা দিয়ে। এই আলাপচারিতায় একদিকে যেমন উঠে এসেছে তাঁর ছেলেবেলার কথা, ঢাকা শহরে বেড়ে ওঠা এবং ফটোগ্রাফার হয়ে ওঠার কথা, অন্যদিকে তিনি সাবলীলভাবে বলে গেছেন এ জীবনে প্রায় 6000 নক্ষত্র মানবের ছবি তোলার কথা। তাঁর ক্যামেরার ক্যানভাসের এইসব সাবজেক্টের প্রায় 700 লোকই আজ চলে গেছেন এ পৃথিবী ছেড়ে, অথচ তাঁরা সবাই জল জলে স্মৃতি হয়ে বেঁচে রয়েছেন নাসির আলী মামুনের পোর্ট্রেটের মাঝে। বাংলা রেডিও ক্যানবেরার শ্রোতাদের জন্য নাসির আলী মামুনের এই সাক্ষাৎকারটি গ্রহণ করি ঢাকা শহরের ধানমন্ডিস্থ দৃক গ্যালারির একটি অফিস কক্ষে বসে। আসুন তবে শোনা যাক বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির জনক ক্যামেরার কবি নাসির আলী মামুনের সাক্ষাৎকারটি।
বিংশ শতাব্দীর এক অসম্ভব পরিবারে 1953 সালের 1 জুলাই আমার জন্ম, বাংলাদেশের রাজধানী ঢাকায়। আমার শৈশব কৈশোর ছিল অত্যন্ত অসুখী, আমি একজন বালক। মানে আমার পরিবারের এমন একটা অবস্থা ছিল যে আমি যা চাইতাম, যেমন ছোটবেলায় আমি ছবি আঁকতে পছন্দ করতাম, আঁকতে চাইতাম, সুন্দর সুন্দর ছবির বই, ইলাস্ট্রেশন, সেগুলি আমি কিনে পড়তে চাইতাম, কিন্তু আমার পরিবারের পক্ষে সম্ভব ছিল না আমার সেগুলো প্রোভাইড করা, সেই বইগুলি দেওয়া। কাজেই নানা কারণে আমি অসুখী ছিলাম এবং আমি যা করতে চাইতাম ছেলেবেলায় আমার পরিবার থেকে বলা হতো, না তুমি পারবে না, তোমার পক্ষে সম্ভব না, আমরা দিব না, সব না না না। দেখবেন আমার নামের আগেও কিন্তু ওই না শব্দটি আছে, নাসির। তা আমি একরকম এইরকম বৈরি একটা পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমরা 9 ভাই 2 বোন, পরিবারের মধ্যে আমি মেজ। আমার আব্বা 1948 সালে ফরিদপুর শহর থেকে একা ঢাকা আসেন। আমার ছেলেবেলা আমার আব্বার যে কর্মস্থল হাইকোর্ট তার আশেপাশে, এবং তার আগে আমার যে জন্ম হয় পুরনো ঢাকায়, সেটা জেলখানার উল্টো দিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের উল্টো দিকে, মৌলভীবাজার। যে বাড়িতে আমার জন্ম তার আশেপাশে ছিল সব দোকানপাট, আড়ত, এইসব। তা আমি যখন খুব ছোট্ট, আমার বয়স 5-6 বছর, তখন আমি বুঝতে চেষ্টা করলাম যে আমার কোথা থেকে আমি আসছি, আমার পরিবারটা কি, কারা আমার পূর্বপুরুষ, তারা কি করতেন। এবং জানার আগ্রহ যখন, চেষ্টা যখন করলাম, আমার আব্বাকে যখন জিজ্ঞেস করলাম, আমার আব্বা তখন আমার দাদার রেফারেন্স দিত, মানে তার বাবার রেফারেন্স দিত। আমার দাদার সাথে যখন আমার প্রথম দেখা হলো, তাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার বাবাকে, তিনি শুধু তার বাবার নামটা বলতে পারলেন এবং খুব কষ্ট হলো তার দাদার নামটা বলা। তার আগের যে পূর্বপুরুষ অর্থাৎ আমার দাদার যে যিনি দাদা, তার যিনি বাবা, তার বাবা, তারা কিছুই জানেন না। তারা কি করতেন, তাদের নাম কি, তারা কোথায় থাকতেন, কিছুই না। শুধু উনি বলেছিলেন যে আমার দাদা যে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় আমাদের পরিবার ভারত থেকে বরিশাল হয়ে ফরিদপুর হয়ে আসেন, কারণ সিপাহী যুদ্ধের সময় আমার দাদার দাদা এই দুইজন তারা সরাসরি সৈনিক ছিলেন এবং তারা সিপাহী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং সিপাহী যুদ্ধে যখন ব্যর্থ হন তারা, ইংরেজরা ধরে ধরে মারতে থাকে, তখন তারা পালিয়ে ফরিদপুরে চলে আসেন এবং তাদেরই বংশধর আমরা, এই যে আমি। এবং ছোটবেলায় আমার মন খুব খারাপ হয়ে যেত, আমি যখন দেখতাম যে আমার পূর্বপুরুষদের অবস্থান জানি না, একটা আননোন কোন একটা ফ্রন্টিয়ার থেকে আসছে তারা, মানে এই খুবই আগ্রহ যে রুটস এর মতো অ্যালেক্সারির যে আমি জানতে চাই, আগ্রহ জানার। তারপর আমার পরিবারের কোন এমন কোন মানুষ নাই যাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যায়, সেটা শিল্প সাহিত্যের ক্ষেত্রে হোক বা উচ্চ শিক্ষিত অথবা অনেক টাকা পয়সার মালিক ধনী, যে অমুক আমার পরিবারের বিরাট ব্যবসায়ী বা অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পিএইচডি হোল্ডার অথবা সৃজনশীল একজন মানুষ, কেউ নাই। তো অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আমার ছেলেবেলা এই নেগেটিভ পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে ওঠে। তখন আমি চিন্তা করলাম 1963-64 সালের দিকে যে এমন একটা কাজ আমি করতে চাই যে কাজ করলে মানুষ আমাকে মনে রাখবে, তা আমি কি কাজ করব, কোন দিকে আমি যাব। দেখলাম আমার চেহারা ভালো না যে আমি অভিনয় করব, আমার কণ্ঠ ভালো না যে আমি আবৃত্তিকার হব বা বিজ্ঞাপনে কণ্ঠ দিব, অথবা আমি এমন মেধাবীও না যে আমি বিজ্ঞানী হব বা বিখ্যাত কোনো লেখক হব। তখন দেখলাম যে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় এবং ক্যামেরা দিয়ে যারা ছবি তোলে তাদেরকেও আলোকচিত্রের শিল্পী বলে। তা আমি দেখলাম যে এই কাজটা তো আমি করতে পারি। 1968 সালে আমার এক বন্ধুর কাছ থেকে, আমার বন্ধুর বড় বোন, তারা লন্ডনে থাকতো, সেই বড় বোন আমার বন্ধুকে একটা বড় প্যাকেটের মধ্যে অনেকগুলি ছোট ছোট খেলনার গাড়ি, তার মধ্যে প্লাস্টিকের একটা ক্যামেরা ছিল ওই প্যাকেজের মধ্যে। 68 সালে সেই ক্যামেরার কোনো ভিউ ফাইন্ডার ছিল না এবং ক্যামেরাটা কোনো কোম্পানির তৈরি না, ওই পুতুলের তৈরি, কারখানার তৈরি চাইনিজ একটা বক্সের মধ্যে ওই গাড়ির সঙ্গে খেলনাটা, তো ব্র্যান্ডের কোনো ক্যামেরা না। সেইটা দিয়ে আন্দাজ করে দেখে ছবি তুলতে হতো, 620 বোধহয় ফিল্ম ছিল, 16টা এক্সপোজার হতো, 120 আর 35 এর মাঝখানে যেটা ছিল রোল ফিল্ম, সেইটা দিয়ে 68 সালে প্রথম আমাদের একটা ক্লাব ছিল গ্রিন রোড স্টার্ট কোয়ার্টারে, তখন আমি থাকতাম সরকারি কলোনি, আমার আব্বা হাইকোর্টে চাকরি করতেন। সেখানে আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম, সেই ক্লাবের প্রতিষ্ঠাতা আমি, নবারুণ কিশোর সংঘ। নবারুণ কিশোর সংঘের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্যাপ্টেন ছিলাম। নবারুণ কিশোর সংঘে থাকাকালীন সময়ে আমার এই ফটোগ্রাফির জগতে অনুপ্রবেশ 68 সালে, কিন্তু তখন আমি কোন দিকে যাব আমি জানতাম না। কিন্তু এটা যে একটা ম্যাজিক, কালো একটা বাক্স ভেতরে ফিল্ম থাকে এবং ফিল্মের গায়ে যে আরো স্পর্শ এসে লাগে, তাতে ইমেজ তৈরি হয়, পরে ডেভেলপ করলে ডার্করুমে নিয়ে, এটা আমার কাছে একটা মহাবিস্ময়। সেটা আমি খালি ভাবতাম যে কিভাবে ক্যামেরার মধ্যে আলো ঢুকলে এই ছবি আসে, ইমেজ আসে। এই চিন্তা করতে করতে 70 সালে ভিয়েতনামের যুদ্ধ শেষ হলো, 70-এর নির্বাচন হলো, বাংলাদেশে বিরাট পরিবর্তন তখন হতে যাচ্ছে, 71-এর 7ই মার্চ আসলো, সেই বক্তৃতায় বঙ্গবন্ধু বক্তৃতায় শুনতে গেলাম আমি, আমি একটা বক্স ক্যামেরা নিয়ে গিয়েছিলাম তখন ধার করা, আমার যেই 91 বিল্ডিং এ থাকতাম গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, তার ঠিক উল্টা দিকে পপুলার একটা ফটোগ্রাফি স্টোর ছিল, দোকান স্টুডিও নেহার, 228B গ্রিন রোড। এই স্টুডিও নেহার আমার জীবনের প্রাথমিক দিকে আমাকে ফটোগ্রাফির দিকে উস্কে দেওয়ার জন্য তাদের একটা আয়োজন ছিল। তো স্টুডিও নেহার থেকে ক্যামেরা ধার করে আমি সেই 7ই মার্চের ভাষণে প্রথম বঙ্গবন্ধু ছবি তুললাম 71 সালে। সেটা পোর্ট্রেট হয়নি, উনি বক্তৃতা দিচ্ছে পেছন দিক থেকে তোলা, সামনে লক্ষ লক্ষ মানুষ, দূরে রমনা সে কালী মন্দির দেখা যাচ্ছে যেটা 71 সালের মার্চে পাকিস্তান হানাদার বাহিনীরা ধ্বংস করে ফেলেছিল। একটা ছবি তোলার পরে আমাকে প্রায় ঘাট ধাক্কা দিয়ে ধরে তার সিকিউরিটিরা নামিয়ে দিল, যেহেতু আমার সঙ্গে কোনো আইডি কার্ড নেই, অপরিচিত আমি, কোনো পত্রিকার কেউ না। তারপর আমি অডিয়েন্সের মধ্যে গিয়ে বসলাম, সেই বক্তৃতা শুনলাম, এনজয় করলাম, বিরাট সমাবেশ, ঐতিহাসিক ব্যাপার। তারপরে আমার মনে হলো যে এই বঙ্গবন্ধু, তারপরে অনেক বড় বড় নেতারা সব স্টেজে, এদের ছবি কি আমি সামনাসামনি কোনোদিন তুলতে পারবো না? বঙ্গবন্ধুর ভাষণ শুনছি আর এগুলি মনে করছি। তারপরে 1971 সালে বাংলাদেশের অভ্যুদয় হলো মুক্তিযুদ্ধের পরে, তখন আমি ভাবলাম যে এটা আমার একটা সঠিক সময়, আমাকে কিছু একটা করতে হবে, আমি কি করতে চাই। তার আগে 1963-64 সাল থেকে আমাদের বাসায় যে কাগজটা আসতো সেটা ইংরেজি কাগজ ছিল, মর্নিং নিউজ এবং অবজারভার। আমার আব্বা ইংরেজি কাগজ পড়তেন, এই পত্রিকাগুলির মধ্যে অনেক বিখ্যাত মানুষের ছবি ছাপা হতো, বিশেষ করে রোববারে। যেমন অবজারভারে সানডে অবজারভার ম্যাগাজিন ছিল একটা ট্যাবলয়েড সাইজের, সেই ম্যাগাজিনে সেই আমলের বাংলাদেশের, ভারত উপমহাদেশের, পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত লেখক, শিল্পী, বিজ্ঞানী এবং রাষ্ট্রপ্রধানদের পোর্ট্রেট ছাপা হতো, ছবি ছাপা হতো। আমার আব্বা পত্রিকাটি পড়ার আগে সেগুলি আমি কাটতাম, এবং সেই সব ছবি তখন যেগুলো আমি তুলেছি, এমন অনেক মানুষের সামনে আমার দেখা হয়েছে যেগুলো সব মানে মনে হয় যে স্বপ্নের মতো। যেমন অ্যালেন গিন্সবার্গ, নর্মান মেইলার, মেইলারের ছবি আমি দেখেছি 1970 সালের অবজারভারে, সেই মেইলারকে আমি সামনাসামনি দেখছি, তিনবার আমি দেখেছি, পোর্ট্রেট করেছি। এগুলি সব মনে হয় যে গল্পের মতো, স্বপ্নের মতো, আমার জীবনে এগুলি ঘটেছে। তারপরে তো আমি 72 সালে বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফি ইনগ্রেট করলাম, সূচনা করলাম। তখন দেখলাম যে বাংলাদেশে যারা ছবি তোলেন, আমার যারা পূর্বসূরী ফটোগ্রাফার, বিখ্যাত ফটোগ্রাফার, তারা বেশিরভাগই কোনো স্পেশালাইজেশনে যান না, তারা সৃষ্টিশীল, যারা ক্রিয়েটিভ ফটোগ্রাফার, তারা সবাই ফুল, পাখি, নদী, নিসর্গের ছবি তোলেন, কিন্তু কোনো একটা বিশেষ বিষয়ে তারা আবদ্ধ থাকেন না, সেই বিষয়টিকে ঢুকে তারা সেটা এক্সপ্লোর করেন না। আমি দেখলাম যে পোর্ট্রেট ফটোগ্রাফি বাংলাদেশে কেউ করে নাই, এবং এই বিষয়টা উপেক্ষিত, অবহেলিত, এবং বাংলাদেশে তখন অনেক ফটোগ্রাফারও জানত না যে পোর্ট্রেট ফটোগ্রাফিটা কি। আমি দেখলাম যে যেই রাস্তায় কেউ কর্ষণ করে নাই, হাঁটে নাই, আমি সেই নতুন একটা রাস্তা নির্মাণ করব। কিন্তু কাদের ছবি তুলব? সবার ছবি তুলব না, আমি তাদের ছবি তুলব যারা অনেক কাজ করে, সৃষ্টিশীল প্রজন্ম, এবং সৃষ্টিশীল প্রজন্ম যারা অনেক কাজ করে এবং সৃষ্টিশীল প্রজন্ম, তাদের আমি পোর্ট্রেট করব। কারণ তারা সারা জীবন অনেক কাজ করে একদিন উদাহ হয়ে যায়, তাদের পরিবারের কাছে একটা ভালো ছবি পাওয়া যায় না, এমনকি প্রকাশনা জগৎ এবং প্রিন্ট মিডিয়াও তাদের একটা ভালো পোর্ট্রেট নেই। তা আমি দেখলাম যে এই লোকগুলোকে অন্তত ফটোগ্রাফির মাধ্যমে, পোর্ট্রেটের মাধ্যমে আমি জীবন্ত করে রাখতে পারি কিনা। কিন্তু ফটোগ্রাফির কিছুই আমি জানি না, আমার কোনো ট্রেনিং নাই, কিভাবে ছবি তুলতে হয়, কিভাবে ফিল্ম ভরতে হয়, কিভাবে এক্সপোজ করতে হয়, এবং কোন আলোতে কত অ্যাপারচার স্পিড দিতে হয়, কিছুই আমি জানি না। কারণ আমি তো ফটোগ্রাফির কোনো ইনস্টিটিউশনে লেখাপড়া করিনি, আমি হলো স্বশিক্ষিত আলোকচিত্র শিল্পী, ক্যামেরাটা ধরতে জানি আমি তখন। তো ক্যামেরা কোথায় পাবো? কেউ ক্যামেরা দিতে চায় না, আর ক্যামেরা কিনবার মতো অবস্থা আমার পরিবারের ছিল না, তারা আমাকে কোনোদিন উৎসাহ দেয়নি, বাধাও দেয়নি, কারণ তারা বুঝতেই পারেনি যে আমি আসলে কি করব। সেই জন্য আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে বাধা দেন নাই যে তুমি কি করো, ফটোগ্রাফি করে কি হবে, বাধা দেয়নি। তারা জানতো যে এটা কি, কিছুই হবে না, ঠিক আছে করতেছে ও করুক এরকম, কিন্তু কোনো উৎসাহ দিতে পারেনি আমাকে। আর আমি নিজেই ভিন্ন একটা রাস্তা হাঁটা শুরু করলাম, যে রাস্তায় আমার কোনো পূর্বসূরি ছিল না, কোনো মুরব্বী ছিল না। অনেকে আমাকে জিজ্ঞেস করে এখন এত বছর পরে, এই 43 বছর ক্যামেরা পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করার পরে, যে আপনার গুরুকে, কার কাছে আপনি শিখেছেন? তখন আমি বলি যে আমার গুরু নাসির আলী মামুন, আর কেউ না, কোনো একজনের কাছ থেকে আমি শিখিনি। কারণ বললাম যে কোনো ইনস্টিটিউশন থেকে আমি শিখি নাই, সেরকম কোনো বইও পাওয়া যেত না তখন। আমি তখন ব্রিটিশ কাউন্সিলে কিভাবে ঢুকতে হয়, কিভাবে মেম্বার হতে হয়, শুধু একমাত্র আমার জানা মতে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে এবং ইউসিএস লাইব্রেরিতে কিছু ফটোগ্রাফি বই ছিল, কিন্তু এখানে মেম্বার যেহেতু ছিলাম না, ঢোকার সময় আড়ষ্টতা, ভয় যে কিভাবে, এই জন্য ব্রিটিশ কাউন্সিলেও যাওয়া হতো না তখন, অনেক পরে আমি গিয়েছি। তা আমি তখন ভাবলাম যে আমি এদের যে ছবি তুলব কিভাবে তুলব, আমি তো জানি না বাংলাদেশের কারা বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব। গেলাম বাংলা একাডেমিতে, তারা একটা তালিকা করে দিল, ছোট তালিকা, এইভাবে ওই তালিকা অনুযায়ী ছবি তোলা আরম্ভ করলাম। কারো বাসা চিনি না, ঠিকানা জানি না, অনেকের বাসায় যাই, বিখ্যাত মানুষ তারা বিভিন্ন ক্ষেত্রে, শিল্প, সাহিত্য, সঙ্গীত, রাজনীতির বিভিন্ন সাহিত্যের বিখ্যাত লোক, কিন্তু তারা বেশিরভাগই, আমি যখন আমার উদ্দেশ্যের কথা বলতাম, তারা পাত্তাই দিত না। এবং অনেকে আমাকে আমার ছবি তোলার প্রাথমিক দিনগুলিতে বের করে দিছে, ঘরে ঢুকতে দেয় নাই, সময় দেয় নাই, এবং অনেক সময় অপমানিত হয়ে চোখের পানি ফেলে অনেকে বাসার থেকে আমি চলে আসছি। আর ওই সময় যেহেতু আমি বিশিষ্ট বেকার ছিলাম, আমার সঙ্গে কোনো টাকা তো ছিলই না, এমনকি আটানা চারানো ছিল না। যেই পয়সা দিয়ে আমি যেখানে থাকতাম সেখান থেকে ওই মানুষটির বাড়িতে যে বাসে যাওয়া আসা করব, কাজে হাঁটতে হাঁটতে ধার করা ক্যামেরা, সে স্টুডিও নেহারের ক্যামেরা, এবং বঙ্গবন্ধুর একজন ফটোগ্রাফার ছিলেন মোহাম্মদ মুসা, যিনি বঙ্গবন্ধু মারা যাওয়ার এক পর্যন্ত তার সঙ্গে কাজ করতেন, পিআইডি মোহাম্মদ মুসা এবং মোহাম্মদ আলম। সেই মোহাম্মদ মুসা, তার দুইটি ক্যামেরা ছিল, একটা ক্যামেরা সে আমাকে ধার দিত আমার আগ্রহ দেখে, এই পাগলামি দেখে। এবং আমার কিছু বন্ধু বান্ধব ছিল খুব লিমিটেড, আমি আসলে আমার খুব বন্ধু ভাগ্য একেবারেই নাই, ছিলই না। আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন আমি বন্ধু বান্ধব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপের মতো একটা জায়গায় চলে গেলাম, আরাধনার জগতে, যেটা মধ্যে শুধু আমি একা একটা দ্বীপের মধ্যে আছি। বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তারপরে দুই তিনজন যারা ছিল তাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের কাছ থেকে তারা চুরি করে আমার ক্যামেরা এনে দিত। যেমন ডক্টর নওয়াজেশ আহমেদ, তার আপন ভাতিজা নাফিজ আমার বন্ধু ছিলেন, এখনো আছেন। সে ডক্টর নওয়াজেশ সাহেব, যেহেতু তার আপন চাচা, তার ক্যামেরাটি চুরি করে আমরা এরকম ব্যবহার করেছি। তো ধার করে যখন আনতাম তখন সবাইকে বলতাম যে চার ঘন্টা পরে বা পাঁচ ঘন্টা পরে ক্যামেরা ধার দিব, কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা পরে তুলে আমি খুব দ্রুত ক্যামেরাটা ফেরত দিয়ে আসতাম। তাতে তাদের আস্থা হতো, বিশ্বাস হতো আমার উপরে, এবং ক্যামেরা ধার দিত। এইভাবে আমি 1980 সাল পর্যন্ত আমি প্রায় 50 রকমের উপরে ক্যামেরা ছবি তুলেছি। এবং প্রথম যে ক্যামেরাটা দিয়ে আমি ছবি তুললাম, ধার করা ক্যামেরা 1972 সালে, সেটা 1928 সালের জার্মানির একটা ক্যামেরা, ভাইগোল্যান্ডার। সেই ক্যামেরাটা অবাক কাণ্ড যে ওই এরকম চ্যাপটা বন্ধ থাকে, একটা জায়গায় প্রেস করলে খাট করে সামনের দিকটা খুলে যায়, এবং খাঁজ কাটা কাটা চামড়ার একটা বেলো, সেটা বেশ দেখতে মজা, ইন্টারেস্টিং আর কি। এখন অনেকে দেখলে হাসবে যে এই ক্যামেরা ছবি তোলা যায় কিনা। আমার সেই বন্ধু, তার দাদা মারা যায়, দাদার ক্যামেরা, তার বাবাও মারা যায়, সেই ক্যামেরাটা সে আমাকে দিয়েই দিয়েছিল যে আমাদের পরিবারে এখন এই ক্যামেরার আর প্রয়োজন নাই, আমাদের অনেকগুলি ক্যামেরা, তোমার যেহেতু প্রথম দিককার তুমি ব্যবহার, এটা দিয়ে দিল সেই ক্যামেরা। সেই বন্ধুটা যে এই ক্যামেরাটি দেওয়ার রূপে আয়োজন করেছিল, পরে সে ক্যান্সারে মারা যায়, আমার বন্ধু মুন্না। তো নানাভাবে আমি আমার কিছু খুব অল্প সংখ্যক লিমিটেড শুভাকাঙ্ক্ষী আমি পেয়েছিলাম, যাদের কাছে আমি চিরঋণী। এবং হারেস নামে আমার এক বন্ধু, অত্যন্ত গভীর তার সঙ্গে হৃদ্যতা আমার এখনো আছে, আমার আমাদের বন্ধুত্বের প্রায় 50 বছর হয়ে গেল। সেও মাঝে মাঝে টাকা ধার দিয়ে, হারেস এবং মুন্না আমাকে 50 টাকা 100 টাকা ধার দিত, আমি ফিল্ম কিনতাম। কিন্তু 72 সালে যখন ফটোগ্রাফিটা শুরু করলাম, তখন দেখলাম যে সারা বিশ্বে একটা ইউফোরিয়া সব জায়গায় জ্বলছে, যে ফিল্মটা 70 সালে, এমনকি 1971 সালে দাম ছিল 12 আনা বা 60 পয়সা, সেইটা রাতারাতি 1972 সালে 2-3 মাসের মধ্যে বেড়ে হয়ে গেল 2 টাকা, সোয়া 2 টাকা, 2.5 টাকা। আপনি অবাক হয়ে যাবেন, সমস্ত জিনিস আমি নিজে তখন বাজার করতাম, আমি বাজার করতে খুব পছন্দ করতাম, বাজার গিয়ে নানা ধরনের কালার আমি দেখতাম, ওই যে ফটোগ্রাফি আমার মাথায় কালার, তরি তরকারি নানা ধরনের কালার দেখতাম, যে 12 আনা 1 টাকা 5 টাকার বাজার করলে আমার ব্যাগ ভরে যেত, বেগুন, টমেটো, সিম, তারপর মিষ্টি কুমড়া কয়েক রকমের, তার যে কালার, একটু লালচে, একটু বাদামি, একটু কমলা রঙের, এগুলো খুব ভালো লাগতো আমার। আমি তখন দেখলাম যে ওই 70-71 সালে 35 টাকার মন চাল, সেটা হয়ে গেল 150 টাকা 72 সালে। মানে আমি বললাম এই কারণে যে ফটোগ্রাফি সমস্ত জিনিসের দাম বেশি। তখন একটা ফিল্ম 2.5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে 120 আলফা ফিল্ম ব্ল্যাক এন্ড হোয়াইট আমার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। আমার এই বন্ধু বান্ধবরা ধার দিত, স্টুডিও নেহার সেখান থেকেও তারা ধার দিত। স্টুডিও নেহারের একটা ক্যামেরা ছিল, সেটা ক্যামেরা স্ট্যান্ডে লাগানো স্টুডিওর মধ্যে, ওরা সারাদিন স্টুডিওর পোর্ট্রেট, ফ্যামিলির ছবি তুলতেন। রাতে দোকান যখন বন্ধ হতো 8টার পরে আমি ক্যামেরাটা নিতাম, এবং দোকানে কিছু ফরম্যাশ আমি খাটতাম। পরের দিন দোকান খোলার আগেই আমি সেই দোকানের সামনে হাজির থাকতাম, দোকানের যে মালিক তিনি আমাকে অনেক দূর থেকে দেখতেন যে একটা কিশোর দোকানের সামনে দাঁড়ানো, এবং তার মায়া লেগে যেত। দোকান খোলার আগে ভোরে ছবি তুলেই আমি তার ক্যামেরাটা ঠিক সময়, যাতে স্টুডিওতে ছবি তুলতে তার কোনো অসুবিধা না। এইভাবে আমি আমার প্রাথমিক দিনগুলিতে ছবি তুলেছি। তারপরে তো তালিকা আমার হলো, অনেককে দেখালাম, দু চারজনের নাম দিতে দিতে তালিকা বাড়তে থাকলো, অনেকের ছবি আমি তুলে ফেললাম। এর মধ্যে ঢাকায় আমি যে শহরে রাজধানীতে বেড়ে উঠেছি, সেই ঢাকা শহরে তখন অনেক স্টুডিও ছিল, এবং বাংলাদেশে তখন পরিবারের পোর্ট্রেট তোলা বা ছবি তোলার একটা বা একমাত্র জায়গা ছিল স্টুডিও গিয়ে ছবি তোলা। কিন্তু ওরা তো আর পোর্ট্রেট তুলত না, ওদের গদগদা কতগুলি ছবি ছিল, একটা নির্দিষ্ট ফ্রেমে পাসপোর্ট ছবি, নির্দিষ্ট একটা ফ্রেমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ বা ভাই বোনের ছবি, অথবা একটা গ্রুপ ছবি হয় বসা, ওদের চেয়ার ছিল অথবা দাঁড়ানো, স্ক্রিন ছিল পিছন দিকে, ব্যাকড্রপ অনেক সময় হাতে আঁকা অথবা খয়েরি রঙের বা কালো রঙের সেই কাপড় বা দেয়াল। কিন্তু আমি দেখলাম যে ওইগুলি না, আমি এমন পোর্ট্রেট ফটোগ্রাফি করব যেই পোর্ট্রেট ফটোগ্রাফিতে ওই মানুষটির চেহারার সঠিক চিহ্নগুলি এবং তার ঠিকানা, অর্থাৎ আমার যে ঠিকানা অন্য আরেকজনের আরেক ঠিকানা, এক ঠিকানা না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ঠিকানা আছে। তার নিজস্ব বাড়ি না থাকলেও, ভাড়া বাড়ি থাকলেও তার একটা আলাদা ঠিকানা আছে, সেই রকম প্রত্যেকটা মানুষের চেহারার একটা ঠিকানা আছে। এটা বলছি এই কারণে যে প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা আলাদা, কারোর সাথে কারো মেলে না, এবং প্রত্যেকটা মানুষের চেহারার যে চিহ্নগুলা তার ব্যক্তি চরিত্র এবং তার যে ব্যক্তিত্ব, আমি ভাবলাম যে স্টুডিওর ফটোগ্রাফির থেকে আমি মানুষের চোখ ঘুরাবো, এই জাতির চোখ ঘুরাবো। আমি সেই চেষ্টাই শুরু করলাম। তখন দেখলাম যে পত্রিকায় যেসব ছবি ছাপা হতো সব ছবি স্টুডিওর ছবির মতো, এবং যখন ওই ব্যক্তিত্বের সামনে আমি যেতাম পত্রিকা যাদের ছবি ছাপা হতো, দেখতাম যে না, তার চেহারা কমপ্লিটলি আলাদা, তার চেহারাটা কালো, তার মুখে গর্ত, চোয়ালে গর্ত, দাগ আছে, তার হাতে দাগ আছে, কিন্তু ওই ছবির মধ্যে নাই। স্টুডিওতে রিটাচ ফিনিশিং করে তার চেহারাটা অন্যরকম করে, তার চেহারাটা অনেকটা কৃত্রিম অবস্থানে রেখে তারা সেই ছবি ডেলিভারি দিত। আমি কিন্তু মানুষের মুখে চেহারায় যে দাগ থাকতো, সেই দাগ, স্পষ্ট দাগ এখনো তাই করি আমি। সেই জন্য আমি যখন প্রথম ছবি তুলে অনেকে বলতো, ধুর কি ছবি তুলছেন এগুলা, আমার, আমি এত কালো, এত দাগ, তারপরে দাগ আনছেন আপনি। আমি কিন্তু ওইটা পরিহার করি নাই, আমি আগেও যা করতাম এখনো তাই করি, এবং এত বছর ছবি তোলার পরে আমি দেখলাম যে আমার ছবি এত কান্নাময়, এত অন্ধকার কেন। এটা আমার বন্ধু চিত্র সমালোচক মনিউদ্দিন খালেদ, তিনি বলছেন যে আপনার ছবির মধ্যে এত অন্ধকার, এত কালো, এই কারণে যে আপনি যাদের ছবি তোলেন তাদের জীবনের যে বেদনার রসায়ন, আর আপনার শৈশব কৈশোরের যে রসায়ন, ওই যে না 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 কিছু হবে না, তুমি কিছু পারবে না, কিছু দিব না বলে, নার থেকে যে আপনার যে বেদনা এবং দুঃখ, দুইটার কেমিস্ট্রি এক জায়গায় হয়ে আপনার ছবি এত অন্ধকার কান্নাময়, এবং এইটি আপনার ছবির স্টাইল, এইটি আপনার ছবির বৈশিষ্ট্য, এটা আপনার সিগনেচার। এইটা অনেক দিন পরে আমি নিজেও আবিষ্কার করলাম যে এটা আমি ইচ্ছা করে আলো আধারি আমি করি নাই, এটা আমার ব্যক্তি জীবন থেকে আমার এটা চলে আসছে নিজে নিজেই। এটা যে ইচ্ছা করে আমি অর্ধেক আলো অর্ধেক ছায়া আমার ছবির মধ্যে নিয়ে আসি পোর্ট্রেট ফটোগ্রাফির মধ্যে, তা না, কিন্তু এটা হয়ে গেছে অটোমেটিক্যালি। এবং মনিউদ্দিন খালেদ বলে যে আপনার এটা সিগনেচার, আপনি এটা ত্যাগ করবেন না, আপনি এটা রাখবেন। তা আমি যে খুব পরিকল্পনা করে করেছি সেটাও না। আর ছবি তুলতে তুলতে 1977 সালে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান প্রথম আমার একক প্রদর্শনীর আয়োজন করে। ডক্টর আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তিনি অনেক কৌশল করে আমার একাডেমিক কাউন্সিল বাংলা একাডেমির, তখন তারা এটাকে নাকচ করে দেন, কারণ আমি পরিচিত কেউ না 77 সালে। কিন্তু উনি অনেক কৌশল করে একটা প্রদর্শনীর আয়োজন করেন, সেখানে ছিল মাত্র 66 জন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত 40 ঊর্ধ্ব লেখকদের ছবি, এবং খুব ছোট ছোট ছিল ছবির সাইজ, ব্ল্যাক এন্ড হোয়াইট সাইজটা ছিল খুব সম্ভবত 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি এরকমই, হ্যাঁ 10-12 অর্ধেক। সেই ছবি ব্যাপক প্রশংসিত হয়, বহু লোক সেই প্রদর্শনী দেখতে আসে, এবং বাংলাদেশে ওই প্রথম লেখকদের ছবির প্রদর্শনী প্রদর্শনী উদ্বোধন করেছিলেন আকবর কবি সাহেব, প্রেসিডেন্টের উপদেষ্টা এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক কবি শামসুর রহমান। এবং অনেক কাগজ আসলো, টেলিভিশনে দেখালো এবং আমি তখন একটা রাস্তা আপনার আমার একটা নতুন ফোল্ডার ওপেন হয়ে গেল, যে আমি তখন ভাবলাম যে না, আমি কিছু একটা করার চেষ্টা করেছি। তো অনেকেই বলল যে এগিয়ে যান, এবং একজন দর্শক ওই প্রদর্শনীতে এসে মন্তব্য করলেন সবকিছু নিয়ে যেতে চাই জাদুঘরে। তখন আমার মাথায় আসলো যে উনি কেন এই কথাটা বলল, যে জাদুঘরের সবকিছু নিশ্চয়ই আমার এইসব জিনিস জাদুঘরে যাওয়ার মতো। তখন আমি বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত লোকদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, এমনকি কারো কারো ব্যবহার করা জিনিসপত্র সংগ্রহ করা শুরু করলাম। যাদের কাছে যেতাম অটোগ্রাফ খাতা দিতাম, তারা লেখক হলে তারা লিখে দিত, কবি হলে ছয় লাইন আট লাইন কবিতা লিখে দিত। যেমন কবি জসীমউদ্দিন আমাকে মানে আমাকে অ্যাড্রেস করে ছয় লাইন কবিতা লিখে দিচ্ছেন, আধুনিক কবিতা, মানে লিরিক্যাল না, এটা তো সাংঘাতিক জিনিস আমার জন্য। তারপরে যারা আর্টিস্ট তাদের কাছে খাতা দিয়ে দিলে তারা ছবি এঁকে দিতেন, এর মধ্যে প্রায় শতাধিক আমার মুখের পোর্ট্রেট হয়ে গেছে 1977 সাল থেকে। 1964 সালে প্রথম চিত্রশিল্পী ভাস্কর আব্দুর রাজ্জাক সাহেব আমার পোর্ট্রেট করেছিলেন গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে। তো সেই ছবিটা কালক্রমে হারিয়ে গেছে। তারপরে প্রথম 76 সাল থেকে 76 সাল থেকে আমরা পোর্ট্রেট করা শুরু করেন বিভিন্ন জনে, ওই খাতা দিলে পোর্ট্রেট করে দিতেন। এস এম সুলতানের মতো এত বিখ্যাত আর্টিস্ট, সে তার স্ব ইচ্ছায় আটবার আমার আটটা পোর্ট্রেট করে দিয়েছেন। এবং আমি তো মনে করি যে এগুলো এক একটা জাতীয় পুরস্কারের মতো, এবং আমার মতো একজন সামান্য আলোকচিত্র শিল্পীর জন্য এমন এস এম সুলতান, কামরুল হাসান, মুর্তজা বশির, কাইম চৌধুরী, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন, এদের মতো বিখ্যাত চিত্রশিল্পীদের হাতে আঁকা আমি, এটা আমি তো মনে করি যে এর চাইতে বড় মহাকাব্য আমার জীবনে আর কি হতে পারে। তা আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি বাংলাদেশে, এই যে এত বছর বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত মানুষদের উপরে কাজ করলাম, তাদের মধ্যে বহু বিশ্ববিখ্যাত মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে। ক্যামেরার সামনে যখন আমি এইসব বিখ্যাত মানুষদের, নক্ষত্র মানুষদের ফোকাস করি ভিউ ফাইন্ডারে, তখন বিল ক্লিনটনের মতো মানুষ বা রাশিয়ার মিখাইল গর্বাচভের মতো এত বড় বিখ্যাত মানুষ, তারাও ঘাবড়ে যান, মনে হয় যে তারা আমার সামনে একজন শিশুর মতো নিজেকে সমর্পণ করেছেন। এটা আমার খুব ভালো লাগে ভাবতে এবং দেখতে। এস এম সুলতানের সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক তার উপরে আমি প্রায় 10 বছর কাজ করেছি। আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, তার উপরে আমি কাজ করা শুরু করেছি 1978 সাল থেকে এখন পর্যন্ত করছি। এবং নোবেল পিস প্রাইজ সিরিমনিতে ওনার সঙ্গে আমি একই প্লেনে আরোহী ছিলাম। তারপরে অ্যালেন গিন্সবার্গ, বিট কবি মার্কিন যুক্তরাষ্ট্রে, ওর উপরে 5 বছর কাজ করেছি। নোবেল বিজয়ী গুন্টার গ্রাস যখন ঢাকায় এসেছিলেন তখন 7 দিন তার সঙ্গে ছিলাম। এরকম বহু মানুষের উপরে সিরিজ অফ ওয়ার্ক করেছে। এই পর্যন্ত প্রায় 6000 বিখ্যাত মানুষদের পোর্ট্রেট আমি করেছি, লক্ষ লক্ষ পোর্ট্রেট। তাদের মধ্যে প্রায় 700 মতো মানুষ এখন এই পৃথিবীতে নেই, কিন্তু আমার ছবির মধ্যে ঝকঝকে তাদের স্মৃতি। মনে হয় এইসব নেগেটিভ দেখলে যে তারা এখনই নড়ে চড়ে উঠবেন এবং আমাকে আবারও ছবি তোলার সময় দিবেন। আমি একটু একটু আমার এই অভিজ্ঞতা লেখালেখির চেষ্টা করি, আমার স্মৃতির কথা। এবং আমার 10টি বই বেরিয়েছে, আর ফটোজিয়াম নামে আমি একটি অর্গানাইজেশন করতে চাই। এটা আমার একটা ব্যক্তিগত মিউজিয়াম, ফটোজিয়াম অর্থ ফটোগ্রাফি মিউজিয়াম। এখানে আমার তোলা বিখ্যাত মানুষদের পোর্ট্রেট, তাদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি এবং তাদের আঁকা শিল্প সামগ্রী এখানে থাকবে। আমি অনেককে দিয়ে ছবি আঁকেছি, তারা শিল্পী নন, তারা লেখক, তারা রাজনীতিবিদ বা মিউজিশিয়ান। তা আমি চাই আগামী প্রজন্ম ফটোজিয়ামে এসে অনেক কিছু আবিষ্কার করবে, শিক্ষিত হবে এবং দেখবে যে তাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষরা কিভাবে তাকায়, তাদের পোশাক কেমন ছিল, নাসিরুল মামুন তাদের কোন সময় ছবি তুলেছিল। হয়তো এগুলো আগামী প্রজন্মের জন্য গবেষণার বিষয় হবে, কৌতূহলের বিষয় হবে।
শুনছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুনের সাথে সাক্ষাৎকার। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। ঢাকা থেকে আমি ওবায়দুল হক, শুভরাত্রি।